ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ শনিবার 27 মে 2017। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আজ রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে 140 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।
কলকাতা থেকে পাঠানো গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে।
পশু বাজারে গরু, মোষ, উট ইত্যাদির কেনা বেচা নিষিদ্ধ করে দিল ভারত সরকার।
এবং G7 সম্মেলন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক সফর নিয়ে রয়েছে অধ্যাপক আতাউর রহমানের বিশ্লেষণ।
We'll be discussing terrorism, but I think we will really be in particular focused on the North Korea problem. It's a big problem, it's a world problem.
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। 7টি রাষ্ট্রগোষ্ঠী G7 এর মধ্যে 6টি দেশই প্যারিস জলবায়ু চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করতে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই চুক্তিতে থাকবে কি না সে ব্যাপারে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। একজন ফরাসি কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা AFP বলেছে যে জলবায়ু সম্পর্কে যুক্তরাষ্ট্র তার নীতি মূল্যায়ন করে দেখছে। অবশিষ্ট 6টি দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানকে মাথায় রেখেই জলবায়ু চুক্তির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্পর্কে সিদ্ধান্ত দিতে শীর্ষ বৈঠক শেষ হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করবেন। মিস্টার ট্রাম্প এর আগে মানুষের তৈরি এই বিশ্ব উষ্ণায়নকে ভাঁওতাবাজি বলে অভিহিত করেছিলেন। অর্থনীতি বিষয়ক প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা গ্যারি কন বলেন যে বিশ্বের নেতৃবৃন্দের কাছ থেকেই ট্রাম্প এই সম্পর্কে জানছেন, যাতে করে তিনি 2 বছর আগে স্বাক্ষরিত জলবায়ু বিষয়ক প্যারিস সম্মেলনে দেওয়া গ্রিন হাউস গ্যাস নিষ্ক্রমণ কমানোর ব্যাপারে ওয়াশিংটনে দেওয়া প্রতিশ্রুতি মানবেন কিনা। নেতারা জলবায়ু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সংবাদদাতাদের গতকালই বলেন যে এই আলোচনায় কোনো সন্দেহ নেই যে এই ইস্যুটি ট্রাম্প সহ সকলের কাছেই কতখানি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন ব্রিটেন তার নিরাপত্তার হুমকি একমাত্রা কমিয়েছে, পুলিশকে সাহায্যকারী সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এদিকে ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা হামলার তদন্তে পুলিশ অগ্রগতি অর্জন করছে। ব্রিটিশ পুলিশ বলছে যে অ্যারিয়ানা গ্রান্ডের ওই কনসার্টের পর আত্মঘাতী বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দি গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে যে আজ এক অভিযান চালিয়ে তারা যথাক্রমে 22 ও 20 বছর বয়সী 2 তরুণকে গ্রেপ্তার করেছে। ওই বিবৃতিতে বলা হয় যে চ্যাটলহ্যাম হিল এলাকায় তাদের বাড়িতে প্রবেশের জন্য পুলিশ নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। পুলিশের টুইট বার্তায় আরও জানানো হয়েছে যে সর্বমোট 11 জন এখন জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রয়েছেন। আজ এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশ প্রধান মার্ক রাউলি বলেন, আমরা বোমাটি তৈরির ব্যাপারে আরও কিছু বুঝতে পারছি, তবে আরও কিছু করা বাকি রয়েছে, আরও সন্ধান কাজ চালাতে হবে, আরও লোকজনকে আটক করা হবে। তবে হুমকি মূল্যায়নকারী একটি স্বাধীন সংস্থা মনে করছে যে আসন্ন কোনো হুমকি নেই। স্মরণ করা যেতে পারে যে ম্যানচেস্টারবাসী 22 বছর বয়সী সালমান আবিদি ম্যানচেস্টার অ্যারেনার লবিতে নিজের শরীরে বিস্ফোরণ ঘটিয়ে 22 জনকে হত্যা এবং অন্তত 116 জনকে আহত করেছিল। একজন আত্মঘাতী বোমাবাজ আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি সৈন্যদের একটি যানবাহনে আক্রমণ চালিয়ে কমপক্ষে 18 জনকে হত্যা এবং আরও 6 জনকে আহত করেছে। কর্মকর্তারা বলছেন পূর্বাঞ্চলের খোস্ত শহরে আজ শনিবারের এই আক্রমণের লক্ষ্য ছিল আফগান বাহিনীর একটি বিশেষ ইউনিট, যারা কিনা ওই এলাকায় যুক্তরাষ্ট্রের বাহিনীর নিরাপত্তা বিধান করত। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ বলেন যে আক্রমণকারী শহরটির ব্যস্ত বাস স্টেশনের কাছে তার বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ওই যানবাহনে ধাক্কা দিলে প্রধানত অসামরিক ব্যক্তিরাই আহত হয়। তবে এই সহিংস ঘটনার দায় স্বীকার করে তালিবান বলছে যে এই নিরাপত্তা যানের ওপর এমন এক জায়গায় আঘাত আনা হয় যেখানে কোনো অসামরিক লোকজন ছিল না। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন যে এই আক্রমণে তাদের কথায় শত্রুবাহিনীর 22 জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যের অপসারণের প্রতিবাদে বিক্ষোভকারী ১৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। এর বেশিরভাগই অজ্ঞাত। সরকারি কাজে বাধাদান ছাড়াও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে ভাস্কর্যটি অপসারণ করা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার গভীর রাতে গ্রিক দেবী তেমিসের আদলে নির্মিত ভাস্কর্যটি অপসারণ করা হয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। এক পক্ষ প্রতিবাদে সোচ্চার, তাদের বক্তব্যে ভাস্কর্য অপসারণ করে মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা হয়েছে। অন্য পক্ষ সে সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেছে, এর সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের কোন সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম, তারাই এই ভাস্কর্যটিকে সরানোর জন্য আলটিমেটাম দিয়ে আসছিল। চরমোনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিম মুসলমানদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মূর্তি সরিয়ে ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে। বিমানমন্ত্রী আসাদ খান মেনন বলেছেন, এটা মৌলবাদী গোষ্ঠীর কাছে নির্লজ্জ আত্মসমর্পণ। বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ভাস্কর্য অপসারণকে যৌক্তিক বলে বর্ণনা করেছেন। ডক্টর কামাল হোসেন বলেছেন, ধর্মের অপব্যবহার করে রাজনীতির চেষ্টা চলছে। সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, লেখক হাসান আজিজুল হক সহ ১০ বিশিষ্ট ব্যক্তি এক বিবৃতি দিয়ে বলেছেন, সরকার কার্যত ধর্মান্ধ শক্তির কাছে নতি স্বীকার করেছে। এ ভাস্কর্যের রূপকার মিনা হক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই প্রতিনিধিকে তিনি বলেন,
আমি যেভাবে দেখছি আমি বলতে চাই, আমি বলতে পারবো না, তো বলবো না আজকে, কারণ আমি তো একজন নন পলিটিক্যাল ব্যক্তি। তবে যাদের অত্যাচারে ভাস্কর্য বার এবার ভাঙা পড়ে, করি আবার সরিয়ে দেয়, ভাঙে লালন ভেঙেছে, বক পাখি ভেঙেছে, আবার এটা ভাঙলো, আমি তো কাজ করে খেতে হয়। এর মধ্যে আমি অনেক সাফের অনেক কিছু ঘটে গেছে, ঘটছে বলে আবার নতুন ভাবে
ঢাকার সাভার পৌর এলাকার দুটি জঙ্গি আস্তানা থেকে ৭টি শক্তিশালী গ্রেনেড, ৩টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর আরেকটি প্রতিবেদন।
মধ্যগেন্ডায় দুটি বাড়ি শুক্রবার রাত ৮টার দিকে ঘেরাও করে পুলিশ। ২০ ঘন্টা অভিযানে ১০টি বোমা নিষ্ক্রিয় করা হয়। অভিযান পরিচালনাকালে আশপাশের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের জম্মু কাশ্মীরে আজ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। উরির রামপুর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সেনার গুলিতে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ ভারতীয় সময় ভোরের দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সন্দেহজনক গতিবিধি নজর পড়ে ভারতীয় সেনার। আজ এক সেনা আধিকারিক জানিয়েছেন, এরপরই জঙ্গি ও সেনার মধ্যে গুলির লড়াই শুরু হয়। অন্যদিকে পুলওয়ামা জেলার ত্রালেও সেনা জঙ্গির গুলির লড়াই চলে। সাইমু এলাকায় ৩ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গেছে। গতকাল রাত থেকে দফায় দফায় গুলির লড়াই চলছে বলে পুলিশ প্রশাসন সূত্রের খবর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাত ৯টা নাগাদ হার দুমিরে ৪২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি দলকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে নরেন্দ্র মোদীর সরকার গরু, মোষ, উট ইত্যাদি প্রাণী কেনা বেচা বন্ধ করে দিয়েছে। অবশ্য বিষয়টির নিয়ন্ত্রণ রাজ্য সরকারগুলোর এখতিয়ারে বলে এই নিষেধাজ্ঞার প্রয়োগ নিয়ে সংশয় রয়েছে। কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারতে গরু মোষের মাংস নিয়ে নিষেধাজ্ঞা নেই কেবলমাত্র পশ্চিমবঙ্গ, কেরল ও উত্তর পূর্ব ভারতের ৬টি রাজ্যে। কিন্তু উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বলেন, এরপর তো দেখা যাচ্ছে মাছ খাওয়াও হয়তো বন্ধ করে দেবে মোদী সরকার। মুসলিম ও খ্রিস্টান গোষ্ঠীরা ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদেরও অনেকেই গোমাংস খেয়ে থাকেন। পশু হত্যায় বাধা পড়লে বিপদে পড়বেন দেশ থেকে গরু মোষের মাংস রপ্তানির ব্যবসা এবং চর্মশিল্প। ভারত থেকে ভিয়েতনাম, মালয়েশিয়া, মিশর, ইন্দোনেশিয়া ও সৌদি আরবিয়ায় মাংস রপ্তানি হয়ে থাকে। মাংস ও চর্মশিল্পের বাজার যদি মার খায় তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকাকে দুটি সূত্র জানিয়েছে যে যুক্তরাষ্ট্র তৃতীয় একটি জঙ্গি বিমানবাহী জাহাজ প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে পাঠাচ্ছে বাধ্যত উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচি প্রতিহত করার হুঁশিয়ারি হিসেবে। সূত্রগুলো ভয়েস অফ আমেরিকার স্টিভ হারম্যানকে জানিয়েছে যে ইউএসএস নিমিটস নামের বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ, অপর দুটি জাহাজ ইউএসএস কার্ল উইনসন এবং ইউএসএস রনাল্ড রেগানের সঙ্গে পশ্চিম প্রশান্ত অঞ্চলে মিলিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একই অঞ্চলে তিনটি যুদ্ধ বিমানবাহী জাহাজ মোতায়েনের বেশ ব্যতিক্রমী। তবে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রকমের নিরাপত্তা বিষয়ক চ্যালেঞ্জ। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বিশ্বের ছয়টি শিল্পোন্নত দেশের জোট G7 সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেয়েছেন উত্তর কোরিয়ার সমস্যা সমাধান এবং সন্ত্রাস দমনকে প্রধান আলোচ্য বিষয় রাখতে। তবে অন্যান্য দেশের নেতারা জলবায়ু পরিবর্তন রোধকেই প্রাধান্য দিয়েছেন, আলোচ্য বিষয় হিসেবে রেখেছেন। জলবায়ু পরিবর্তন রোধ নিয়ে প্যারিস জলবায়ু সম্মেলনে করা চুক্তি ঠিক রেখে তা বাস্তবায়নে কাজ করবার অঙ্গীকার করেছেন G7 জোটের ছয় দেশ। যুক্তরাষ্ট্র এখনও সিদ্ধান্ত দিতে পারেনি। ছয়টি সদস্য রাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় রয়েছেন। চলছে সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন শনিবার। G7 সম্মেলনের শুরুর দিনই প্রেসিডেন্ট ট্রাম্প জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলোচনার সময় সন্ত্রাস দমন এবং উত্তর কোরিয়া বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।
In particular focused on the North Korea problem. It's a big problem, it's a world problem, and it will be solved.
President Trump যেমনটি বলেছিলেন, আমরা সন্ত্রাস নিয়ে কথা বলবো, তবে আমার মনে হয় আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত উত্তর কোরিয়ার সমস্যার উপর। এটি একটি বড় সমস্যা, বিশ্বের সমস্যা, এবং এর সমাধান অচিরেই প্রয়োজন। ইউরোপের নেতাদের মনে সবসময় জলবায়ু পরিবর্তন রোধ নিয়ে আলোচনার বিষয়টি ছিল। তারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করতে চাচ্ছিল, যিনি একদা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নকে হোক্স বা ভাওতাবাজি বলেছিলেন এবং প্যারিস জলবায়ু চুক্তিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর করা নিয়েও সমালোচনা করেছিলেন, যেমনটি বললেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার। জাঙ্কার বললেন, আমরা মনে করি প্যারিস জলবায়ু চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়া দরকার। প্যারিস চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা মত থাকলেও, ভিন্ন মত থাকলেও, সকল দিক লক্ষ্য করলে দেখা যায় আলোচনা ভালোই হয়েছে, যেমনটি বলছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে।
I think the United States is considering its position in relation to these matters and what its policy is going to be, but there is no doubt around the table about how important this particular issue on climate change.
বলছিলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের পক্ষেই তার অবস্থান বিবেচনা করবে, তবে একথা নিঃসন্দেহে বলা যায় এই জলবায়ু পরিবর্তন রোধই আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত সতর্কভাবে ইউরোপিয়ান নেতৃবৃন্দের মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে। সম্মেলনে অন্যান্য যেসব বিষয় নিয়ে মতামতের বিভক্তি ছিল তার মধ্যে বাণিজ্য এবং অভিবাসন ছিল অন্যতম। G7 নেতৃবৃন্দ মুক্ত বাণিজ্য বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছেন, অভিবাসন বিষয়েও সকলে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। এই সম্মেলনের শহর সিসিলিকে আয়োজক করা হয়েছিল এখানকার শরণার্থী সংকট মাথায় রেখেই, কারণ সিরিয়া এবং উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শরণার্থী ভূমধ্যসাগর দিয়ে বিপজ্জনক পথে এই সিসিলিকেই বেছে নেয় ইউরোপে আসার প্রধান স্থান হিসেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বললেন, তিনি আশা করেন অভিবাসন বিষয়ে তিনি সকলকেই ভালো একটি সিদ্ধান্ত দিতে পারবেন, রাজি করাতে পারবেন, যেমনটি বলছিলেন তিনি।
The main political goal today and tomorrow regarding migration crisis is to keep the G7 group united.
বলছিলেন, এখন এবং ভবিষ্যতের জন্য এই G7 এর মূল রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে মাইগ্রেশন সহ সকল বিষয়ে ঐক্যমত্যে থাকা। শনিবারও আলোচনা চলছে এবং অভিবাসন শরণার্থী সংকট নিয়ে আলোচনা করছেন G7 এর নেতৃবৃন্দ, আর এর সঙ্গে 13টি আফ্রিকান দেশের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করা হয়েছে অংশ নিতে। মধ্যপ্রাচ্যের এবং আফ্রিকার বিভিন্ন যুদ্ধপ্রবণ দেশ থেকে যেহেতু অধিকাংশ অভিবাসী এবং শরণার্থী ইউরোপে আসেন, সেই কারণে ইউরোপের 13টি দেশের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে G7 এর শেষ দিনে অংশগ্রহণ করার জন্য। এর মধ্যে রয়েছে ইথিওপিয়া, কেনিয়া, নাইজার, নাইজেরিয়া এবং তিউনিশিয়া। বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আতাউর রহমান বিস্তারিত মূল্যায়ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক সফরের বিভিন্ন বিষয়। প্রথমে আমি জানতে চাচ্ছি যে G7 সম্মেলনের মূল বিষয় যেটি অন্য 7টি সদস্য রাষ্ট্রের মধ্যে 6 জনই সম্মত হয়েছে, ক্লাইমেট ইস্যু, জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য একটি চুক্তি হয়েছিল 2 বছর আগে প্যারিস সম্মেলনে, সেটিকে বাস্তবায়ন করার অঙ্গীকার তো 6টি দেশ করেছে, যুক্তরাষ্ট্র এখনো করেনি। আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে পারে?
প্রথমে 2015 যে জলবায়ু চুক্তি, এটা তো বিশ্বব্যাপী সমর্থিত হয়েছিল এবং সবাই অনেক আশা করেছিলেন যে এটা বা পৃথিবীতে একটা নতুন দিগন্তের সৃষ্টি করবে, এবং তখন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরালো সাপোর্ট বা সমর্থন দিয়েছিলেন। সুতরাং এবার গ্রুপ 7 ধরেন যে প্রায় অনেক দেশগুলোই তো নতুন, যেমন ইউএস, ইউকে, ফ্রান্স, নিউ লিডারশিপ আমরা দেখছি, এবং সবাই কিন্তু এক্সেপ্ট ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট, সবাই কিন্তু ক্লাইমেটের উপর অত্যন্ত চাপ প্রয়োগ করেছেন যাতে করে ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্ট আমেরিকা রাজি হন। সুতরাং এটা আমি মনে করি যে এটা খুবই দুর্ভাগ্য হবে, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য, যে যদি এই একটা বিরাট সুযোগ যে ক্লাইমেট চেঞ্জের যে একটা বিগ স্টেপ, এটা যদি এখন না নেওয়া হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় থেকেই কিন্তু এই জলবায়ু পরিবর্তন বিষয়টিকে অনেকটা হালকা করে দেখে আসছেন। উনি একসময় বলেছিলেন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে একটা হোক্স। তো এই ধরনের বক্তব্য এবং এখনকার এই জলবায়ু চুক্তিতে অন্যান্যদের সঙ্গে সই না করা এখনো পর্যন্ত, যদিও উনি বিভিন্ন বিষয়ে প্রচারণার সময় যেগুলো বলেছিলেন মনোভাবের পরিবর্তন করেছেন, তো আপনার কি মনে হয় এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও তার মনের পরিবর্তন আসতে পারে?
আমি মনে করি যে উনি তো অনেক বিষয়ে যেভাবে নিজের যে বাস্তবতা বুঝতে পেরেছেন এবং মিত্র দেশগুলোর যে চাপ তার উপরে আছে, বিশেষ করে ইউরোপিয়ান যে মিত্র দেশগুলো, সেটা তিনি বুঝতে পেরেছেন এবং উনি ক্লাইমেটের উপর অবগত হয়েছেন এবং তাদের বিভিন্ন অবস্থান সম্পর্কেও তিনি সচেতন। সুতরাং আমি মনে করি যে সেকেন্ড থট দেওয়ার মতো অবস্থায় তিনি আছেন। তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে আভ্যন্তরীণ কনস্টিটুয়েন্সি বা তার সমর্থক গোষ্ঠীর যে মনোভাব, সেটা যদি খুবই তীব্রতর হয় তাহলে আমি মনে করি যে এটা সময় নিবে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মত আমরা এখনই পাবো বলে আমার মনে হয় না।
এই G7 সম্মেলনে বিশ্বের 7টি শিল্পোন্নত দেশের যে জোট, এই সম্মেলনের সবাই জলবায়ু পরিবর্তনের বিষয়ে আলোচনাটিকে প্রাধান্য দিলেও যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই বলে আসছেন যে সন্ত্রাস দমন এবং বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার, বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উস্কানিমূলক কর্মকাণ্ড, এগুলো বন্ধই আমাদের প্রধান বিষয় হওয়া উচিত। আপনি কি মনে করেন?
অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রায়োরিটি বা সেগুলো আলাদা, উনি কখনোই গ্লোবাল প্রায়োরিটির উপরে জোর দেয় নাই, কারণ ওনার যে স্লোগান সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে উনি দেখেছেন, কিন্তু তিনি যদি আন্তর্জাতিকতায় বিশ্বাস করতে শুরু করেছেন বলে আমার মনে হয় এবং মিডল ইস্ট এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে তার যে সম্পর্কে নতুন দিক উনি সূচনা করছেন বা করতে পেরেছেন বা করতে যাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে জলবায়ুর প্রতিও তাকে নজর দিতে হবে এবং এটা একটা আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধও বটে। সুতরাং একেবারেই উনি এটার থেকে পিছপা হবেন বলে আমার মনে হয় না। তবে আমি যেটা বললাম যে উনি হয়তো আরো সময় নেবেন এবং এই এগ্রিমেন্টে সিগনেচার করতে বা তার সমর্থন বা তার দেশের সমর্থন নিতে।
আর ওই সন্ত্রাস দমন এবং উত্তর কোরিয়া বিষয়ে তার,
হ্যাঁ, সন্ত্রাস দমন তার নাম্বার ওয়ান প্রায়োরিটি, কেননা তিনি এটা বিশেষ করে এটার সঙ্গে ডিফেন্স বা যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা খাতে বেশি খরচ, এবং উনি এটা জাস্টিফাই করতে পারবেন এবং উনি যেটা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বা আইসিস এর বিরুদ্ধে যে একটা বড় রকম মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছেন, এটা আমার মনে হয় উনি সমর্থন পাবেন এবং এটার জন্য মিত্র দেশগুলো, ইউরোপীয় মিত্র দেশগুলো তাকে সমর্থন দিবে। সুতরাং এখানে উনি এবং ন্যাটোর যে রিস্ট্রাকচারিং সেটাতেও তিনি সফল হতে পারবেন, বিকজ টেরর অ্যান্টি টেরর যে স্ট্র্যাটেজি সেটা আমার মনে হয় উনি সাকসেসফুল হতে পারবেন।
এই নেটোর বিরুদ্ধে এক সময় কিন্তু তিনি নেটো সম্পর্কে নেতিবাচক কথা বলতেন, এবার নেটো সম্মেলনে তিনি অংশগ্রহণ করলেন এবং ইউরোপের সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানালেন যে ইউরোপের প্রতিরক্ষা বাজেট অন্তত 2% তাদের জাতীয় বাজেটের বৃদ্ধি করা উচিত। তো এটা কি কতটা মেনে নেবে তার এই পরামর্শ ইউরোপীয় দেশগুলো, আপনার কি মনে হয়?
আমার মনে হয় না যে ইউরোপিয়ানরা তার কথা সম্পূর্ণভাবে মেনে নেবেন, কারণ এখানেই ইউরোপিয়ান দুটো কারণ, যেমন আমরা ট্রেড ক্ষেত্রেও দেখেছি যে ইউরোপিয়ানরা তার কথায় যে ট্রেড প্রোটেকশনিজম সেটা তারা কখনোই মেনে নিতে পারবেন না, কারণ ইইউ এর ডিফারেন্ট রুলস রেগুলেশন এন্ড প্রিন্সিপলস আমরা জানি যে সেই দেশের, সেই ইউরোপিয়ান ইউনিয়নের আওতায় তারা অপারেট করে। ইভেন জার্মানির বিরুদ্ধেও তিনি ট্রেড ডিলে অনেক অসন্তুষ্ট প্রকাশ করেছেন, কিন্তু এই দেশগুলো ইইউ এর যে প্রিন্সিপলস এর আওতায় বা বিধা থাকার ফলে তারা সহজেই আমেরিকার প্রেসিডেন্টের যুক্তি মেনে নিতে পারবে না। সেরকম আমি মনে করি যে হ্যাঁ, তবে ন্যাটোর ব্যাপারে যেখানে সিকিউরিটি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো চাবে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে রাখতে, সুতরাং সেখানে তারা একটা বার্গেনিং সৃষ্টি করবে বা আবহ সৃষ্টি করবে বলে আমার মনে হয়।
আমি আরেকটি প্রসঙ্গে এখন আসতে চাই, সেটি হলো অভিবাসন সমস্যা, শরণার্থী সমস্যা, বিশ্বব্যাপী সাম্প্রতিক সময়ে খুব বড় ধরনের একটি সমস্যা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এবং এশিয়ান দেশগুলো, আফ্রিকার কিছু দেশ থেকে, যুদ্ধপ্রবণ দেশ অঞ্চল থেকে মানুষ ইউরোপে যেতে চাচ্ছে, অনেকে মারা যাচ্ছে ভূমধ্যসাগরে বিপজ্জনক রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো এই সমস্যা সমাধানে এই G7 এবং নেটো, এই দুই সম্মেলন কি কোনো অবদান রাখবে আপনার মনে হয়?
আমি মনে করি যে অভিবাসন সমস্যা যেটা আপনি বললেন, এটা 2017 নাম্বার ওয়ান সমস্যা, যেটা আমাদের যে নিরাপত্তারও যে বেশি সমস্যা, কেন হাজার হাজার মানুষকে আমরা দেখেছি যেভাবে বিপন্ন অবস্থায়, এবং এটা হয়েছে বিশেষ করে এই যে সিরিয়া এবং ইরাক এবং অন্যান্য দেশে যে যুদ্ধ, এবং এটার জন্য দায়িত্ব এই G7 শক্তিগুলোই, বা আমরা দেখছি যে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ওনারাই দায়ী। তো সুতরাং এই সৃষ্ট সমস্যাগুলো ইউরোপকে অবশ্যই ট্যাকল করতে হবে, এবং জার্মানি অনেক লিবারাল এই অবস্থায় এবং অন্যান্য ফ্রান্সেও আমরা দেখছি যে লিবারাল প্রেসিডেন্ট, ওনার যে পলিসি সেটাও অনেকটা অনুকূলে হবে। সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ইউরোপিয়ান মিত্র দেশগুলোর সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে বিশেষ করে রিফিউজিদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্রে স্থান দেওয়া এবং অভিবাসীদের সমস্যার জন্য যে কন্ট্রিবিউশন বা বিভিন্ন ওয়েতে তাদেরকে আরো যাতে করে তাদের অবস্থার উন্নতি ঘটতে পারে সে বিষয়ে তাদেরকে অবশ্যই আরো অবদান রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকতা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একত্রীভূত হওয়ার যে একটা চেষ্টা সেটা অবশ্যই অব্যাহত থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম আন্তর্জাতিক সফরে বেরিয়েছেন, সৌদি আরব দিয়ে শুরু করেছেন তার সফর কর্মসূচি, এরপর ইসরায়েল গিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন শান্তি আলোচনা আগানো যায় কিনা এটার বিষয়ে, এরপরে ভ্যাটিকানে গিয়েছেন, তো তারপরে নেটো এবং G7 সম্মেলন, ব্যাপক এই আন্তর্জাতিক সফর কর্মসূচিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের?
আমি এটাকে অনেকটাই পজিটিভ বা ইতিবাচক হিসেবেই দেখতে চাই, কেননা আমরা প্রথমে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে যে উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করেছিলাম তার বিভিন্ন বক্তব্য, তার মনোভাব এবং বিশ্ব রাজনীতিতে তার কি ভূমিকা হবে সেটার একটা অনিশ্চয়তার জন্য, সেটা আমরা দেখছি যে অন্তত উনি মুসলিম বিশ্বের সঙ্গে, বিশেষ করে সৌদি আরব এবং অন্যান্য দেশের সঙ্গে, পঞ্চাশটি মুসলিম মেজরিটি কান্ট্রির সঙ্গে
বাংলাদেশও সেখানে অংশগ্রহণ করেছে।
আর দুই নম্বর হচ্ছে উনি যে ন্যাটোর এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রির যে মিত্র দেশগুলো সেগুলোর সঙ্গে একটা সদ্ভাব রাখতে চান। যদিও উনি তার সমর্থক গোষ্ঠী এবং তার যে মনোভাব হয়তো একেবারে হঠাৎ করেই পরিবর্তন করতে পারবেন না, বাট আমি মনে করি যে সময়ের ক্ষেপণের মধ্য দিয়ে বা সময়ের উনি এই মধ্যে এই বাস্তবতাগুলো আরো বিশেষভাবে অনুভব করবেন। ওনাকে অনেক তার পলিসি ফ্রেমওয়ার্ক বা পলিসি অনেক অনুকূলে আসতে হবে, বিশ্ব শান্তি বা বিশ্ব নিরাপত্তা এবং বিশ্বের যে বিভিন্ন সমস্যা সেগুলোকে ট্যাকেল করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে।
আর এই সফরের কারণে ইসরায়েল ফিলিস্তিন শান্তি, হ্যাঁ,
এবং ইসরায়েল এবং প্যালেস্টাইনিয়ান যে উনি যেটা করেছেন, এটা হয়তো উনি ধর্মের ক্ষেত্রে একত্রীভূত বা একটা কোএক্সিস্টেন্সের বার্তা আমাদেরকে দিয়েছেন, কিন্তু ইসরায়েল প্যালেস্টিনিয়ার সমস্যা অনেক কমপ্লিকেটেড বা অনেক, এবং এটা অনেক সময় সাপেক্ষ হবে। যদিও আমি মনে করি যে দুই দেশেরই মনোভাব কিছুটা হলেও ট্রাম্পের বা ডোনাল্ড ট্রাম্পের যে আগমন, তার যে এই ভিজিট, সেটাকে অনেকটা
নমনীয়
কনফ্লিক্টকে প্রশমিত করবে বলে আমি মনে করি।
আর একটা বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আন্তর্জাতিক সফরের মধ্যে দিয়ে সন্ত্রাস মোকাবেলা, বিশেষ করে আইসিস, আল কায়দা, বোকো হারামের মতো দুনিয়াব্যাপী যে বড় বড় সন্ত্রাসী সংগঠন আছে, তাদেরকে মোকাবেলায় মুসলিম বিশ্বের প্রতি এবং অন্যান্যদের প্রতি যে আহ্বান উনি জানিয়েছেন, সেটা কি কতটা কাজে লাগবে বলে মনে হয়?
আমি মনে করি ব্রডলি যদি দেখেন তাহলে আমার মনে হয় তার মেসেজটা অনেকটাই ইতিবাচক, তবে স্ট্র্যাটেজি যে সন্ত্রাস, এটা অনেক পরিবর্তন তাকে করতে হবে। কারণ ওনার যে চিন্তাধারা এবং ওনার যে অ্যাডভাইজার, তাদের চিন্তাধারা যে শক্তি প্রয়োগের মাধ্যমেই সবকিছু করা সম্ভব, সেটা সম্ভব হবে না। সুতরাং আমি মনে করি যে এই যে অ্যান্টি টেরর স্ট্র্যাটেজি, এটার মধ্যে একটা নতুন এবং একটা প্রোফাউন্ড চেঞ্জেস, একটা আমূল পরিবর্তনের প্রয়োজন আছে, এবং আমি মনে করি আগামী দিনে এই পরিবর্তনগুলো এবং এর রূপরেখা, অ্যান্টি টেরর স্ট্র্যাটেজির যে রূপরেখা, এটা হয়তো চলে এটা উদ্ভাবিত হবে এবং সময় এবং বাস্তবতার মুখেই উনি সেটা উপলব্ধি করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আতাউর রহমান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশে শীর্ষ আদালত প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য সরিয়ে ফেলা নিয়ে চলছে আলোচনার ঝড়। এ নিয়ে বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আবুল মোমেনের সঙ্গে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ ওয়াশিংটন স্টুডিও থেকে।
রোমান যুগে ন্যায় বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে একটি ভাস্কর্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়েছিল এবং কদিন আগে ইসলামী সংগঠনগুলোর চাপে এটা সরিয়েও ফেলা হয়। এ নিয়ে বাংলাদেশে বিক্ষোভ হয়েছে দেশের বাইরেও, যেখানে প্রবাসী বাঙালিরা রয়েছেন। সামাজিক মাধ্যমগুলোতেও চলছে আলোচনা সমালোচনা। আমরা এ নিয়ে কথা বলেছি বিশিষ্ট সাংবাদিক, কবি, প্রাবন্ধিক আবুল মোমেনের সাথে। জনাব আবুল মোমেন, আপনাকে স্বাগত ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য।
ধন্যবাদ।
তো আপনি তো শুনলেনই এবং আপনি খুব ভালোই জানেন, যেহেতু আপনি বাংলাদেশে রয়েছেন, সুপ্রিম কোর্টে গত বছর ডিসেম্বরের শেষ দিকে এই ন্যায় বিচারের প্রতীক হিসেবে যে ভাস্কর্যটি বসানো হয়েছিল তা নিয়ে ইসলামী সংগঠনগুলো, বিশেষ করে ফেব্রুয়ারিতে হেফাজতের আমির শাহ আহমেদ শফি একটি বিবৃতি দিয়ে ভাস্কর্যটি অপসারণের দাবি তোলেন এবং তা সরিয়ে যদি না ফেলা হয় তাহলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছিলেন এবং সর্বশেষ এই বৃহস্পতিবার দিবাগত রাতে এটি সরিয়ে ফেলা হয়। আপনি কি ভাবছেন এ নিয়ে?
মানে এটা তো ওদের একটা চাপ, বহুকাল ধরেই এই ভাস্কর্য ইত্যাদি সম্পর্কে আছে, কিন্তু এক এক সময় তারা সুযোগ মতো আন্দোলনের দাবি বা এই ধরনের দাবিগুলো তোলে, আবার কখনো কখনো পিছু হতে যায়, এরকমই আমরা দেখেছি। কিন্তু ইদানিং যেটা আমরা লক্ষ্য করছি যে হেফাজতের সঙ্গে সরকার একের পর এক একটু আপোষ